ভারতে 2019 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে রাজনৈতিক মাঠে রয়েছে প্রায় সব রাজনৈতিক দল। সেক্ষেত্রে ক্ষমতায় থাকা বিজেপি তার জনপ্রিয়তা কতটা ধরে রাখতে পেরেছে তা জানতে এখন আমরা কথা বলছি আমাদের পশ্চিমবঙ্গের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। দীপঙ্কর চক্রবর্তী, শুরুতেই যদি আপনি আমাদেরকে জানান যে ভারতের বেশিরভাগ রাজ্যেই তো বিজেপি ক্ষমতায় রয়েছে এবং তাদের সেই জনপ্রিয়তা বা জনসমর্থন কি এখনো রয়েছে?
আসলে এটা হচ্ছে খুব বড় ব্যাপার, কারণ আজকেই একটা জনমত সমীক্ষা বেরিয়েছে যেটাতে বলা হয়েছে যে যেই সব রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ তিনটি রাজ্যে এই মুহূর্তে ভোট হলে তারা ক্ষমতা হারাতে পারে। এটা যেমন জনপ্রিয়তার নিরিখেই শুধু বলছে না, এটা হচ্ছে যে ভারতে একটা খুব বহুদিন ধরেই একটা ব্যাপার রয়েছে যে যারা ক্ষমতাসীন দল তাদের নানান রকমের তো এই চার বছর ধরে ক্ষমতায় রয়েছে, তাদের তো নানান রকমের অসুবিধাজনক কাজকর্ম করতে হয়েছে বা করেছে, ফলে লোকে তাদের উপর একটা বিরক্তি এবং ঠিক আছে পাল্টে দিই এই ধরনের একটা ভাব আসে। ফলে এখন দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ভোট হলে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর রাজস্থান এই তিনটে যাকে বলে বিজেপির স্ট্রং হোল্ড, শক্ত ঘাঁটি, সেখানে কিন্তু বিজেপির হারার সমূহ সম্ভাবনা আছে বলে জনমত সমীক্ষায় বলেছে।
তিনটি রাজ্য ছাড়া কেন্দ্রীয় সরকার হিসেবে কি ভারতের বেশিরভাগ মানুষ এখনো বিজেপিকেই সমর্থন করছে?
দেশের 29টা রাজ্যের বেশিরভাগটাতেই, 20টারও বেশি রাজ্যে, 21টা বোধ হয় রাজ্যে বিজেপি শাসন করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার মধ্যে 8টা মাত্র রাজ্য, সেই 8টা রাজ্যে সবচেয়ে বেশি আসন বিজেপির, 75% আসন কিন্তু এই 8টা রাজ্য থেকে এসছে এবং সেই রাজ্যগুলোর ওপর ভরসা করে বিজেপি কেন্দ্রে সরকার করেছে। এখন সেইখানে যদি তার মধ্যে তিনটে রাজ্য যদি হাতছাড়া হয়ে যায়, ক্ষমতা যদি বেদখল হয়ে যায়, তাহলে কিন্তু একটা জোর ধাক্কা খাবে বিজেপি। আসলে কেন্দ্রীয় সরকার হিসেবে এখনো বিজেপিকে বেশি পছন্দ এই কারণে যে বিকল্প হিসেবে সর্বভারতীয় দল হিসেবে কংগ্রেস আছে, কংগ্রেসের নেতৃত্বে রয়েছে রাহুল গান্ধী, যিনি বয়সে কম এবং এখনো ঠিক অতটা পরিণত রাজনৈতিক হিসেবে মানুষ তাকে জানে না। সুতরাং এই যে সর্বভারতীয় নেতৃত্ব দেওয়াটা, সর্বভারতীয় নেতৃত্বের ব্যাপারে এখনো একজন পরিণত হিসেবে বিজেপিকেই, মানে মোদীকে এবং বিজেপিকে এখনো মানুষ পছন্দ করছে, এই হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে বিজেপি যদি কয়েকটা রাজ্যে ভালো, মানে তাদের যে শক্তিশালী যে ঘাঁটিগুলো সেখানে যদি ভোট নাই পায় তাহলে তো সরকার গঠন করা তাদের পক্ষে কঠিন হয়ে যাবে। তারা তখন এখন যেমন একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গড়তে পেরেছে, ওই সময় কি হবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিয়েছে।
আমরা দেখেছি যে গত নির্বাচনে অর্থাৎ 2014 সালের নির্বাচনে বিজেপি তথা এনডিএ মূলত 334টি আসন পেয়েছিল এবং তারপরে যেসব উপনির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি যে তারা 10টির বেশি আসন হারিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে সবশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আশা করছেন আরো বেশি সংখ্যক আসন নিয়ে 2019 সালের লোকসভা নির্বাচনে তার দল বিজয়ী হবে বা তার জোট বিজয়ী হবে, তার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন?
এটা তো প্রত্যেক রাজনৈতিক নেতাই করবে, তারা জনগণকে এটাই বোঝানোর চেষ্টা করবে যে আমরা এখনো প্রচন্ড জনপ্রিয় এবং আমরাই ক্ষমতায় আসব। সেটা আসবে কি আসবে না সেটা কিন্তু জনগণই ঠিক করবে ভোটের বাক্সে, কিন্তু এটা রাজনৈতিক নেতাদের বলতে হয়। এখন যেমন নরেন্দ্র মোদী ওই কথাটা ওখানে বলেছেন, তাতে তার নিজেরও একটু আত্মবিশ্বাস আসছে, জনগণকেও একটু বিশ্বাস দিচ্ছেন যে ভাই আমাদের উপর আস্থা রাখো যাতে আমরা আসবো, তোমরা তো জানোই তোমাদের ভরসাতেই আছি, তোমাদের ভরসাতে আমরা আবার আসবো। এই যে এই ব্যাপারটা, এটা তো রাজনীতিকদের প্রিয় একটা খেলা, বহু দিন ধরে এটা চলে আসছে যে আমরাই জিতবো। সে তো সিপিএম যখন হেরে গেল, বলতে গেলে তাদের সব মন্ত্রী সবাই গেল ক্ষমতাচ্যুত হলো, তখনও কিন্তু তারা বলে এসেছিল যে আমরা আরো বেশি ভোটে জিতে আসবো, কাজেই ওটা কোনো কথাই না।
বিজেপি বিরোধী শিবিরে অর্থাৎ ইউপিএ এর প্রধান শক্তি হচ্ছে কংগ্রেস এবং সেক্ষেত্রে সর্বভারতীয় নেতা হিসেবে রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা ঠিক কতটা বলে আপনি মনে করেন?
রাহুল গান্ধী যথেষ্ট জনপ্রিয়তা এখনো পায়নি, মোদীর তুলনায় অনেকটাই নিচে। কারণ রাহুলের একটা বড় সমস্যা হচ্ছে, সে এসছে রাজনীতিতে বড় দেরিতে, মাত্র 2017 সালে সে রাজনীতিতে এসেছে এবং এই বছরই সে কংগ্রেসের সভাপতিত্ব গ্রহণ করেছে। কিন্তু যেহেতু সে এখনো নিতান্তই অল্প বয়স এবং তাকে বিজেপি শিবির প্রথম থেকেই ভয় পেয়ে, প্রথম থেকেই তাকে নানান রকম ভাবে হাস্যাস্পদ করার চেষ্টা করে এসছে, এখনো মানুষ মনে করে যে না, একে দিয়ে বোধ হয় তেমন চলবে না, নিতান্তই অল্প বয়স। কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, রাহুল গান্ধী এর মধ্যেই দেখিয়ে দিয়েছে যে মানবিক মুখ হিসেবে সে আরো বেশি গ্রহণযোগ্য। এবং সে কয়েকটা ব্যাপারে, যেমন এই কিছুদিন আগে সংসদে রাফাল যুদ্ধ বিমান চুক্তি নিয়ে নরেন্দ্র মোদীকে রীতিমতো বেকায়দায় ফেলেছে এবং এখন তিনি রাহুল গান্ধী ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন যে আমার সঙ্গে আপনি বিতর্কে আসুন, বিতর্ক হোক সবার সামনে, টেলিভিশনে বিতর্ক হোক, আমি আপনার প্রশ্নের উত্তর দেবো, আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন, জনগণ জানবে যে কি হয়েছে। এই জিনিসটা কিন্তু রাহুল গান্ধী করেছে। এখন যেই জন্য বলছিলাম যে এখনো দিন আছে, সময় আছে, সেই সময়ে থাকতে থাকতে আরো যে জনপ্রিয়তা রাহুল গান্ধীর বাড়বে না এবং মোদীর কমবে না, এটা কেউ বলতে পারছে না। যেই কারণে আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার কথা এপ্রিলের শেষ থেকে মের প্রথম দিকে পর্যন্ত, কিন্তু অতদিন পর্যন্ত বিজেপি শিবির অপেক্ষা করতে রাজি হচ্ছে না। তারা তাদের ভয় যে যতদিন যাবে তত কিন্তু রাহুলের জনপ্রিয়তা বাড়তে থাকবে এবং মোদীর জনপ্রিয়তা কমলেও কমতে পারে। সেই ঝুঁকিটা না নিয়ে তারা চাইছে আগামী ফেব্রুয়ারি মাসে, যদি সাধারণ নির্বাচনের সঙ্গে সঙ্গে, মানে লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে অন্তত 11টা যে রাজ্যে নির্বাচন হওয়ার কথা সামনের বছর, সেগুলোতেও যদি একসঙ্গে নির্বাচন করে ফেলা যায়, তাহলে যারা চাইবে যে কেন্দ্রের থাকুক বিজেপি, তারা এই রাজ্যগুলোতেও বিজেপিকে ভোট দিয়ে দেবে। এই কৌশলটা, এই রণকৌশলটা এখন বিজেপির এখন সবচেয়ে বড় অস্ত্র, সেটা নিয়েই তারা এগোচ্ছে।
আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধী জোট গঠনের জন্য বেশ সক্রিয়, সেক্ষেত্রে তার সেই জোট গঠনের প্রক্রিয়া কতদূর এগোলো এবং সর্বভারতীয় নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান?
না, সর্বভারতীয় নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান সত্যিকারেরই বলতে কিছু নেই, এবং যাকে বলে আঞ্চলিক দল তাদের কারোরই সর্বভারতীয় নেতৃত্বদানের ক্ষমতা বা জনপ্রিয়তা নেই।
দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।